ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি জয়তী দাশগুপ্ত। বাংলাদেশে আর ভারতে এখন শুক্রবার রাত, আর ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকের ভিতরের একটি চক্র দোষী এবং পাঁচজন কর্মকর্তার গাফলতি রয়েছে বলে বলা হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আইএস জঙ্গি মুসাকে জেরা করতে কলকাতায় উপস্থিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গোয়েন্দা সংস্থা এফবিআই এর কর্মীরা।
আর রয়েছে ওয়াশিংটনের একটি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত। তবে প্রথমেই শুনবেন যথারীতি বিশ্ব সংবাদ।
Principal findings from our survey suggest that the people of Bangladesh are comfortable with the way the economy is going.
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। দক্ষিণ কোরিয়ার জাতীয় পার্লামেন্ট প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে ইম্পিচ করার পক্ষে ভোট পড়েছে। শুক্রবার 300 আসন বিশিষ্ট পার্লামেন্টের 234 সদস্য ইম্পিচমেন্টের পক্ষে ভোট দিয়েছেন। ইম্পিচমেন্টের জন্য পার্লামেন্টের 2/3 ভোটের প্রয়োজন হলেও এক্ষেত্রে বেশি ভোট পড়েছে। সম্প্রতি পার্কের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে লক্ষ লক্ষ ডলার কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের মুখে হঠাৎ করেই পার্কের প্রেসিডেন্সি ধসে পড়ে। ওদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামরিক বাহিনীকে সর্বোচ্চ কড়া পাহারা এবং সতর্কমূলক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ শুক্রবার জানিয়েছেন যে রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোতে বিমান অভিযান শুরু করবে। বিদ্রোহীরা আলেপ্পো শহর ছেড়ে না যাওয়া পর্যন্ত তারা বিমান আক্রমণ চালিয়ে যাবে। মানবিক কারণে সেখানে কিছু সময়ের জন্য সাময়িক অস্ত্রবিরতি ছিল। লাভরভ এই মন্তব্য করেন ঠিক একদিন আগে যখন সিরিয়ার সরকার পূর্ব আলেপ্পোতে সামরিক সব তৎপরতা বন্ধ করা হয়েছে বলে ঘোষণা দেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লক্ষ ডলার লোপাট হবার ঘটনায় ওই ব্যাংকের ভেতরের একটি চক্রকে দায়ী করেছে তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রিজার্ভ লোপাটের ঘটনায় গঠিত সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ওই ঘটনার জন্য বাংলাদেশ ব্যাংকের 5 জন কর্মকর্তার গাফিলতিকে দায়ী করেছে। এদিকে ফিলিপাইনে যাওয়া লোপাটের 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে 1.5 কোটি ডলার ওই দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশকে ফেরত দিলেও বাকি 6 কোটি 60 লাখ ডলার ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিপাইনের অর্থ বিভাগ রিজার্ভ লোপাটের ব্যাপারে বাংলাদেশের তদন্ত প্রতিবেদন দাবি করেছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে ওই তদন্ত প্রতিবেদন দেওয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। এই অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশের আইনমন্ত্রী ম্যানিলা সফর করলেও 6 কোটি 60 লাখ ডলার অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে কোন অগ্রগতি হয়নি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি দিবস 2016 পালিত হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন দুর্নীতি বিরোধী সংগঠনের দুর্নীতির সূচকে বাংলাদেশ খুব নাজুক অবস্থানে রয়েছে। বাংলাদেশের দুর্নীতির ব্যাপ্তি নিয়ে দেশ বিদেশে রয়েছে ব্যাপক সমালোচনা। দিবসটি উপলক্ষে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক শুক্রবার ঢাকায় বর্ণাঢ্য র্যালি বের করে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে দুদক আয়োজিত এক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্তরা দেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার করে তা দিয়ে 3টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর এক সদস্যরা কথিত ইসলামিক স্টেটের একজন জঙ্গিকে জেরা করতে বর্তমানে কলকাতায় রয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর অফিসে গিয়ে সন্দেহভাজন আইএস জঙ্গি মুসাকে জেরা করল এফবিআই। এবছর জুলাই মাসে রাজ্যের বর্ধমান জেলা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরে সন্দেহভাজন আইএস জঙ্গিকে নিজেদের হেফাজতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। সংশ্লিষ্ট দপ্তর সূত্রের দাবি, মুসাকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন আইএস এর হয়ে সে পশ্চিমবঙ্গে নিজের মডিউল তৈরির চেষ্টা করছিল, তার জন্য সিরিয়ায় আইএস এর শীর্ষ জঙ্গি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখত। সূত্রের খবর, মুসা সম্পর্কে এরকমই নানান তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়। কিভাবে সেই এই নেটওয়ার্ক চালাতো সে নিয়ে মুসাকে জেরা করতে মার্কিন গোয়েন্দারা কলকাতায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ব্যাপারে বিধিনিষেধ অনেকটাই প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। এ বিষয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতে মার্কিন প্রতিরক্ষার সরঞ্জামের অবাধ রপ্তানির জন্য বেশ কিছু ছাড় দিতে সম্মত হয়েছে আমেরিকা। পাশাপাশি ভারত, জাপান আর অস্ট্রেলিয়াকে নিয়ে চৌথ সামরিক মহড়ায় আমেরিকা অংশ নিতে রাজি হয়েছে আরো ঘন ঘন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, 1971 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বন্ধুত্বের চুক্তির সুবাদে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক যেমন ব্যাপক ও ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল, এবার তেমনই ঘটতে পারে আমেরিকার সঙ্গেও। ওবামা প্রশাসন এবার ভারতকে মেজর ডিফেন্স পার্টনারের মর্যাদা দিতে ইচ্ছুক। সমস্যা অবশ্য আছে একটাই, 2017 বিশে জানুয়ারি ক্ষমতায় আসবে ট্রাম্প প্রশাসন। এই চুক্তি নিয়ে তাদের কিন্তু ভিন্ন মত থাকলে মুশকিল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
নতুন একটি রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার 1000-এরও বেশি খেলোয়াড় যারা গ্রীষ্মকালীন, শীতকালীন এবং প্যারা অলিম্পিক গেমসে অংশ নেন, তাদের পরীক্ষা করে বলবর্ধক ডোপিং পাওয়া গেলেও তা সুপরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করে গোপন করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা WADA এর তদন্তকারী রিচার্ড ম্যাকলার্ন কেনেডিয়ান আইন বিষয়ক অধ্যাপক শুক্রবার তার সাম্প্রতিক রিপোর্টটি প্রকাশ করেছেন। অভিযোগ করা হয়েছে যে 2014 সালে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসে ডোপিং নেওয়ার বিষয়টি রাষ্ট্রের সম্পৃক্ততা ছিল এবং রাশিয়া তা গোপন করেছে। ম্যাকলার্ন জুলাই মাসে তার প্রথম রিপোর্টটি প্রকাশ করেন, তবে সাম্প্রতিক রিপোর্টে এই বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই অভিযোগ বাতিল করে দিয়েছিল। ম্যাকলার্নের নতুন রিপোর্টটি আইওসির কাছে পেশ করা হবে। কাতারে অনুষ্ঠেয় 2022 সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের অধিকার ভঙ্গের একটি অভিযোগে ফিফার বিরুদ্ধে সুইস আদালতে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশি অভিবাসী এক শ্রমিকের পক্ষে ফিফার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিস্তারিত রিপোর্টটি পাঠিয়েছেন লন্ডন থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এতে বলা হয়েছে কাফালা পদ্ধতি বাতিল সহ মৌলিক অধিকার এবং অভিবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করার শর্ত পূরণের অঙ্গীকার নিশ্চিত করা ছাড়াই কেন কাতারকে ফিফা বেছে নিয়েছে। নেদারল্যান্ড ট্রেড ইউনিয়ন কনফেডারেশন নিশ্চিত করেছে যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক নাদিম সরাফুল আলমের পক্ষে ফিফার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ফিফাকে জুরিখের একটি বাণিজ্যিক আদালতে হাজির হতে বলা হয়েছে। গত অক্টোবরে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে শ্রম ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট ছাপা হয়। এরপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুন্দর খেলার দিক শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে। এতে সেমিফাইনালের জন্য প্রস্তাবিত খলিফা স্টেডিয়াম নির্মাণ, প্যারিস সেন্ট জার্মাই ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের ফুটবল ক্লাবের জন্য বরাদ্দ করা এলাকার উন্নয়ন কাজে নিয়োজিতদের শ্রম বঞ্চনার চিত্র তুলে ধরা হয়। কর্মরত শ্রমিকরা তাদের নিজ দেশের নিয়োগকারী সংস্থাকে $4,000 বেশি দিতে বাধ্য হয়েছেন কিংবা যথাসময়ে মজুরি পেতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ করা হয়। কাতারে ফিফার সাংগঠনিক কমিটি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ভারতে VVIP হেলিকপ্টার দুর্নীতিতে গ্রেপ্তার হলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান SP ত্যাগী। এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
3 বছর আগে অবসর নিয়েছিলেন ভারতের বায়ুসেনা প্রধান SP ত্যাগী। শুক্রবার দিল্লিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা CBI তাকে গ্রেপ্তার করল। একই সঙ্গে গ্রেপ্তার তার সম্পর্কিত ভাই জুলি ফ্যাগিও। অভিযোগ, 3,600 কোটি টাকার ভিভিআইপি অগাস্টা ওয়েস্ট্যান্ড হেলিকপ্টার কেনাকাটায় 432 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন ওরা। দুর্নীতির সন্দেহে খোদ ইতালিতেও তদন্ত চলছে। এদেশে এই তদন্ত শুরু হয়েছে বিজেপি সরকার ক্ষমতা আসবার পরেই। প্রাক্তন বায়ুসেনা প্রধান ও অন্যান্যদের এর আগেও সিবিআই দপ্তরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছিল। বোঝাই যাচ্ছে জবাবে সিবিআইকে এরা সন্তুষ্ট করতে পারেননি। একেবারে শীর্ষ পর্যায়ের কোন সামরিক আধিকারিক অতীতে কখনো দুর্নীতির অভিযোগে কিন্তু গ্রেফতার হননি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ অভিযানের পথিকৃৎ নভোচারী জন গ্লেন 95 বছর বয়সে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি প্রথম মহাকাশ নভোচারী যিনি পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনসহ চলমান বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে বক্তারা দেশের সকল রাজনৈতিক দল এবং নানা শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে বসে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারে এই আলোচনায় উপস্থিত ছিলেন সেলিম হোসেন। আসুন তার কাছে বিস্তারিত শোনা যাক।
দক্ষিণ এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকার পরও বাংলাদেশ অনেক সময় ওয়াশিংটন সহ আন্তর্জাতিক মহলের দৃষ্টির বাইরে থেকে যায়। গণতান্ত্রিক এই দেশটিতে লম্বা সময় অব্যাহত রাজনৈতিক সংকট এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণে মাঝে মধ্যেই আন্তর্জাতিক মহলের নজর কাড়ে, আর এই কারণেই বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে দেশের মানুষের ভবিষ্যৎ ভাবনা কি, এসব নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জরিপ করে। ওই জরিপের ফলাফলে দেখা যায় ছোটখাটো কিছু বিষয় বাদে সামগ্রিক অবস্থায় বাংলাদেশের বেশিরভাগ মানুষই সন্তুষ্ট। জরিপের ফলাফলের সারসংক্ষেপ জানতে চাইলে সে কথাই বললেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী গ্লেন কাওয়ান।
Principal findings from our survey suggest that the people of Bangladesh are comfortable with the way the economy is going.
তিনি বললেন, আমাদের জরিপের ফলাফলে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে মোটামুটি সন্তুষ্ট। জঙ্গিবাদ নিয়ে তাদের শঙ্কা রয়েছে, তবে অত বেশি নয়। উইলসন সেন্টারে ওই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে গ্লেন কাওয়ান বললেন, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের চেয়ে রাজনৈতিক সংকট নিয়েই বেশি উদ্বিগ্ন। এই সংকট থেকে কাটিয়ে ওঠার উপায় কি, এমন প্রশ্নে তিনি বললেন, এ থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সকল দলের একত্রে বসে আলোচনা করা পরবর্তী নির্বাচন কিভাবে হয় তা নিয়ে। কেয়ারটেকার সরকার না হোক, অন্তত একটি নিরপেক্ষ কর্তৃপক্ষের মাধ্যমে নির্বাচন পরিকল্পনার সিদ্ধান্তের জন্য আলোচনা করাটা প্রয়োজন। জরিপের ফলাফল নিয়ে আলোচনা করেন গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস। তিনি বললেন, বাংলাদেশকে এখন বহুভাবেই বলা যায় আর্থসামাজিক সাফল্যের একটি দেশ।
Bangladesh in so many ways is a socio-economic success story. Life expectancy has increased by 10 years, infant mortality is down by 2/3.
মানুষের গড় আয়ু বেড়েছে 10 বছর, শিশু মৃত্যুর হার কমেছে, নারী শিক্ষার হার দ্বিগুণ হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 6% হারে ঘটেছে। রপ্তানি 6 বিলিয়ন থেকে 35 বিলিয়নে দাঁড়িয়েছে। গার্মেন্টস সেক্টরে 40 লক্ষ নারী কাজ করছে, মেয়েরা বেশি করে স্কুলে যাচ্ছে। প্রতিবেশী অনেক দেশের চেয়ে নারী শিক্ষা বেশি হচ্ছে বাংলাদেশে। জীবনযাপনের মান উন্নয়নে কিছু কিছু ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এইসব কারণে যুক্তরাষ্ট্রের আগ্রহ বেড়েছে বাংলাদেশের প্রতি। আশা করি নতুন প্রশাসন আরো শক্তভাবে অংশীদারিত্বের সম্পর্ক বাড়াবে।
তবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং সন্ত্রাসবাদে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এসব নিরসনে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
In contrast to these socio-economic indicators, the progress on strengthening democratic institutions and systems has stalled.
বিপরীত চিত্র হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গতি থেমে গেছে। সেদিকে খেয়াল না করলে আর্থসামাজিক যে উন্নতি হয়েছে তার অনেকগুলো হারানোর আশঙ্কা রয়েছে।
ভারত এবং চীন প্রসঙ্গে লিসা কার্টিস বললেন,
I think Bangladesh has gotten pretty adept at expanding relationships with both China and India, recognizing its important geopolitical position.
ভৌগোলিক রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রতি চীন ও ভারতের আগ্রহ ব্যাপক এবং তারা দেশটির সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। যুক্তরাষ্ট্র এ কারণেও বিশেষ করে বাংলাদেশে চীনের বিনিয়োগ সহ নানা খাতে অংশীদারিত্ব বাড়ানোয় বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাহবুব সালে উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। জরিপের ফলাফল থেকে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে সে প্রশ্নে তিনি বললেন,
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যে জরিপ সেটি যে কোনো সংস্থা যে কোনো দেশে গণতান্ত্রিক দেশে করতেই পারে এবং বাংলাদেশ যে একটি উদার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এটি আরেকটি প্রমাণ যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সেখানে স্বাধীনভাবে তাদের একটি জরিপ সম্পন্ন করেছে। জরিপের মাধ্যমে অনেকগুলো তথ্য আমরা দেখতে পেয়েছি। জরিপ যে সবসময় সম্পূর্ণভাবে শতভাগ সঠিক তা নয়, কিন্তু একটি বিষয় খুব পরিষ্কারভাবে এসছে যে বর্তমান সরকার এর ব্যাপারে মানুষের যে পজিটিভ মনোভাব সেটি দু বছর আগে যেমন ছিল তাদের জরিপ অনুযায়ী এখনো তাই আছে। সুতরাং সরকারের জনপ্রিয়তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
সন্ত্রাস নিরসনে এই জরিপ বাংলাদেশকে কোনোভাবে সহায়তা করবে কিনা এই প্রশ্নে মাহবুব সালে বললেন,
ভায়োলেন্ট এক্সট্রিমিজম এবং সন্ত্রাসবাদ নিরসনে আসলে লোকাল কনটেক্সট একটি দেশের জনগণ এবং সরকারের চেয়ে অন্য কেউ ভালো বোঝেন না। জরিপের মাধ্যমে অনেক কিছুই উঠে এসছে, তেমন নতুন কিছু নতুন কোনো তথ্য বা ফ্যাক্টর এখানে ছিল না। তো সন্ত্রাসবাদ নিরোধে যে কোনো ধরনের প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট এটির ব্যাপারে যে জিরো টলারেন্স এগেইনস্ট টেরোরিজম এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম।
জরিপ রিপোর্ট প্রকাশের পর উপস্থিত দর্শকরা নানা প্রশ্ন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা রয়েছে কিনা, তা দমনের উপায় কি, রাজনৈতিক সংকটের সমাধান কোথায়, অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন তারা।
আজ বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে বাংলাদেশে নারীদের বর্তমান অবস্থা নিয়ে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম। তার মন্তব্য সম্বলিত এই প্রতিবেদনটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খুসরু।
নারীর প্রতি সহিংসতা, নির্যাতন এবং অতিশয় উগ্র আচরণ দিনে দিনে বেড়েই চলেছে। গত দুমাস অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের একটি খণ্ডচিত্র দেখলেই এর প্রমাণ মিলবে। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব মোতাবেক এই দুই মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে 1337টি, যৌন হয়রানি এবং নির্যাতনের ঘটনা ঘটেছে 479টি, অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন 77 জন। মানবাধিকার সক্রিয়বাদীরা বলছেন সহিংসতা এবং নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে কয়েকটি গেল কিছুদিনে, অথচ এসবে বিচার বা আইনি কার্যক্রম শুরু হয়েছে খুব কম ক্ষেত্রেই। এই প্রেক্ষাপটে দেশজুড়ে শুক্রবার পালিত হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী, যা রোকেয়া দিবস হিসেবে পালিত হয়েছে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে অধিকার আদায়ে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একদিকে বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি, অন্যদিকে নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের বৈপরীত্য চলছে এই সমাজে, এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম।
ধন্যবাদ। আমার মনে হয় যে রোকেয়া দিবস যদি বলি, রোকেয়াকে চিন্তা করলে একটা আলোর দিক আছে, একটা উজ্জ্বল চিত্র আছে বাংলাদেশে। আমি যদি আমার দেশের কথা বলি, আমাদের এত মানে নারীরা মানে পাহাড়ের চূড়ায় উঠছে, আজকে দেখেন যে ঘোড়সওয়ার হচ্ছে, খেলাধুলায় প্যারাসুট জাম্পিং সমস্ত কিছুতে, সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবকিছুতে। কিন্তু দেখেন এই মানে 2016 এই 8 মাসে আমার সামনে হিসাব যে 705 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, গণধর্ষণ 139 জন। এটা হয়তো আমাদের কাছে হিসাব যতটুকু, এর বাইরে আরো থাকতে পারে যেটা রেকর্ডেড না। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই রাষ্ট্রে যে নারীরা যেভাবে দৃশ্যমান ভূমিকা, অর্থপূর্ণ ভূমিকা, সেইখানে 2.5 থেকে 60 বছর সব নারীরা নিরাপত্তা, ধর্ষণ এবং নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে। এইখানে একটা উদ্বেগের ব্যাপার, দুইটা পরস্পর বিরোধী চিত্র, সেইটা আমাদেরকে চিন্তিত করে এবং আমাদের আজকে রোকেয়াকে শ্রদ্ধা জানিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের কর্মসূচি, আমাদের পদক্ষেপ কি আরো ভাবে করা দরকার।
বিশেষজ্ঞগণ বলছেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করা না গেলে নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতন দিনে দিনে বাড়তেই থাকবে, আর এমনটা কোনো সুষ্ঠু স্বাভাবিক সমাজের লক্ষণ নয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অথবা HRW মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের সুরক্ষা উন্নত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শুক্রবার HRW এর প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে গৃহকর্মীদের চাহিদার যোগান দিয়ে থাকে বাংলাদেশ, কিন্তু এ সকল কর্মীদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় তাদের মজুরিও নির্ধারণ করা হচ্ছে সামান্য। এতে বলা হয় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং নেপালের মতো দেশও গৃহকর্মী যোগান দিয়ে থাকে মধ্যপ্রাচ্যে, তবে তারা তাদের গৃহকর্মীদের নির্যাতনের বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে, তাদের সুরক্ষা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে এবং মজুরির দাবিও বৃদ্ধি করেছে। নিজ নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশের রেকর্ড বেশ নাজুক বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নিজ দেশের কর্মীদের জন্য এরা সুযোগ খুঁজে বের করা উচিত বাংলাদেশে। বর্তমানে 100,000 বাংলাদেশি নারী গৃহকর্মী মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে 1900 রাজনৈতিক দল রয়েছে, তাদের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন কি করছে সে কথা জানাচ্ছেন আমাদের কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারতবর্ষে নথিভুক্ত রাজনৈতিক দলের সংখ্যা এখন 1900, যা কিনা পৃথিবীর পক্ষে একটা রেকর্ড। দেশের মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি মনে করেন, এই 1900 দলের মধ্যে 400 দল কোনোদিন কোনো নির্বাচনে লড়াইই করেনি, কাজেই তার সন্দেহ আয়কর আইনে রাজনৈতিক দলগুলি যে বিভিন্ন কর ছাড় পায় তার সুবিধা পেতেই বহু দলের নাম এই তালিকায় তোলা রয়েছে। কালো টাকা সাদা করবার এটা একটা সম্ভাব্য পথ। প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের বলা হয়েছে কদাপি নির্বাচনে না নামা দলগুলির একটা তালিকা তৈরি করে কমিশনকে পাঠাতে হবে, তার সঙ্গে কার কাছ থেকে কোন দল কত টাকা অনুদান পেয়েছে তারও একটা তালিকা চাই। এরপর থেকে প্রতি বছরই একবার করে এই ধরনের সন্দেহজনক দল খুঁজে বের করে তাদের কমিশনের নথি থেকে বাদ দিয়ে দেয়া হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। বুধবার 14 ডিসেম্বর হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সংখ্যালঘু দেশে দেশে। প্রশ্ন পাঠান ফেসবুক ফ্যান পেজে কিংবা ইমেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে প্রতি বছর অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের কারণে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটছে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিজা স্লাইনের রিপোর্টটি এই সংক্রমণ প্রতিরোধ করতে একটি বৈশ্বিক নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এতে করে অনেক জীবন বাঁচবে। এই রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বজুড়ে প্রতি বছর 24 কোটি মানুষের বিভিন্ন কারণে অস্ত্রোপচার করা হচ্ছে। ক্যান্সার, হৃদরোগ, চোখের ছানির অপারেশন, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে অস্ত্রোপচার করা হয়ে থাকে। অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ হয় তখনই যখন রোগীর শরীরের কাটা ছেঁড়ার ভেতর দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং অনেকাংশেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে এবং তা জীবননাশক হয়। জাতিসংঘের ডেলিভারি অ্যান্ড সেফটি বিভাগের পরিচালক এড কেলি বলেছেন, দরিদ্র দেশগুলোতে অস্ত্রোপচারের পর প্রতি দশ জনের মধ্যে একজন রোগীর ইনফেকশন অর্থাৎ সংক্রমণ হয়ে থাকে।
In Africa, for instance, 20% of cesarean sections result in surgical site infections, which endanger, of course, the life of the woman and therefore the life of her baby. These result in hundreds of thousands of extra hospital days, billions of dollars in extra hospital costs, and tens of thousands of deaths.
তিনি বললেন, এই ক্ষেত্রে বলা যায় আফ্রিকাতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের সময় 20% ক্ষেত্রেই মায়েদের সংক্রমণ হয়ে থাকে। এতে করে মা ও শিশুর দুজনের জন্যই জীবন সংকটাপন্ন হয়। তাছাড়াও অতিরিক্ত সময় হাসপাতালে থাকতে হয়, বহুগুণ খরচ বেড়ে যায় এবং মৃত্যুও হয়ে থাকে।
সময় এখন খবর শোনার। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
দক্ষিণ কোরিয়ার জাতীয় পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ক গিউন হেকে ইম্পিচ করার পক্ষে ভোট পড়েছে। শুক্রবার 300 আসন বিশিষ্ট পার্লামেন্টের 234 সদস্য ইম্পিচমেন্টের পক্ষে ভোট দিয়েছেন। ইম্পিচমেন্টের জন্য পার্লামেন্টের 2/3 ভোটের প্রয়োজন হলেও এক্ষেত্রে বেশি ভোট পড়েছে। গত 3 দিন ধরে আন্দামান দ্বীপপুঞ্জের হ্যাভলক আর নীল দ্বীপে বেড়াতে গিয়ে আটক পড়ে রয়েছেন 1900 পর্যটক। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
আন্দামানে প্রতিকূল আবহাওয়ায় আটকে গিয়েছেন প্রায় 1900 পর্যটক। সমুদ্র ঘেরা আন্দামানের হ্যাভলক দ্বীপে 1200 আর নীল দ্বীপে আরো 700 জন পর্যটক আটকে রয়েছেন প্রবল ঝড় বৃষ্টি ও সাইক্লোনে সমুদ্র উত্তাল হয়ে ওঠায়। নৌবাহিনী উদ্ধারের জন্য 4-4 জাহাজের ব্যবস্থা করেছে, কিন্তু এই অশান্ত সমুদ্রে জাহাজ কূলে ভেড়ানোই দুঃসাধ্য। তারপর ঢেউ আসছে 6 মিটার পর্যন্ত উঁচু হয়ে, সেক্ষেত্রে জাহাজে উঠতে পারলেও সাধারণ পর্যটক সুস্থ থাকবেন কিনা সন্দেহ। মোবাইল আর টেলিফোন পরিষেবা একরকম বন্ধ। তবে আন্দামান প্রশাসন আশ্বাস দিয়েছে পানীয় জল আর খাবারের অভাব নেই ওই দ্বীপ দুটিতে। বুধবার শুরু হওয়া এই সাইক্লোন ক্রমশ পোর্ট ব্লেয়ারের দিকে সরে আসাতেই পরিস্থিতি এত ঘোরালো হয়ে ওঠে। শনিবারের আগে পরিস্থিতির উন্নতির আশা দিচ্ছে না আবহাওয়া দপ্তর। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লক্ষ ডলার লোপাট হবার ঘটনায় ওই ব্যাংকের ভেতরের একটি চক্রকে দায়ী করেছে তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস 2016 পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে এক আলোচনা সভায় দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর নাসিরুদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কাতারে অনুষ্ঠেয় 2022 সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের অধিকার ভঙ্গের একটি অভিযোগে ফিফার বিরুদ্ধে সুইস আদালতে মামলা দায়ের করা হয়েছে। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ শুক্রবার জানিয়েছেন যে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোতে বিমান অভিযান শুরু করবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী শ্রম বিভাগের মন্ত্রী হিসেবে ধর্ণাঢ্য আইনজীবী এবং ট্রাম্পের প্রচার অভিযানের অভিজাত অর্থদাতা অ্যান্ড্রু পেটজারকে নির্বাচিত করেছেন। তবে সেনেটের সমর্থন না পাওয়া পর্যন্ত অবশ্য অনুমোদন লাভ করবে না।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন লিনাস রিমকাস। আগামীকালের অধিবেশনের আমন্ত্রণ জানিয়ে আমি জয়তী দাশগুপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.
এটা বলা হয়েছে।